শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট,
মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় শোকে কাতর বাংলাদেশ,
রয়েছে জহুরুল আলমের রিপোর্ট,
বাংলাদেশে শিশু ধর্ষণ, হত্যা ও গৃহকর্মী শিশুর উপর অত্যাচারের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে,
রয়েছে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের জম্মু ও কাশ্মীরে দীর্ঘ 2 মাসেরও বেশি পরে পর্যটকদের যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
আর প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। হংকংয়ের নির্বাহী কর্ত্রী ক্যারি ল্যাম বলেছেন, গণতন্ত্রকামী প্রতিবাদীদের মোকাবেলা করতে চীনের মূল ভূখণ্ডের কাছ থেকে সাহায্য প্রার্থনার সম্ভাবনা তিনি নাকচ করছেন না। বলেন, তবে হংকংয়ের নিজের থেকেই একটা নিষ্পত্তি অন্বেষা বাঞ্ছনীয়, এও তিনি মনে করেন দৃঢ়ভাবে। বলেন, কেন্দ্রীয় সরকারেরও মত এটাই যে হংকংয়ের নিজেরই সমস্যার নিষ্পত্তির চেষ্টা চালানো উচিত, তবে পরিস্থিতি যদি খুবই খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে বিকল্প কোনো পন্থা অবলম্বন অগ্রাহ্য হবে না। এক সংবাদ সম্মেলনে বলেন তিনি, অন্তত আরও একটা সুযোগ হংকংয়ের জন্য থাকতে হবে অবশ্যই। ক্যারি ল্যাম বলেন, এই গেল সপ্তাহেই উপনিবেশ আমলের যে জরুরি বিধানের জন্য বলেন তিনি, সেই তারই আওতায় হংকংয়ে মুখের ওপর মুখোশ আঁটার বিধান অমান্য করলে তার বিরুদ্ধে আরও কোনো বিধিবিধান বলবৎ করা যায় কিনা তা তিনি গভীর বিবেচনায় ভেবে দেখছেন। পুলিশের এক মুখপাত্র বলেছেন, আজ মঙ্গলবারে পুলিশ সর্বমোট 77 জনকে ওই মুখোশ আঁটার বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতার করেছে। এহানো সিদ্ধান্ত প্রতিবাদীদের মাঝে আরও বেশি করে ক্ষোভের সঞ্চার ঘটিয়েছে এবং ওই মুখোশ আঁটার বিরোধী বিধানের প্রতিবাদে আরও হাজার হাজার মানুষ এখন বিক্ষোভে জমায়েত হচ্ছেন। চীন যুক্তরাষ্ট্র যে চীনের 28 সংখ্যক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিচালিত কথিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাতে আপত্তি জানিয়েছে আজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংশুয়াং আজ সাংবাদিক অবহিতকরণ সমাবেশে বলেছেন, ট্রাম্প প্রশাসনের এহানো পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়াবলীর লঙ্ঘন ঘটায়। ওই তালিকাভুক্ত গোষ্ঠীগুলো এখন আর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ এবং খণ্ডাংশ কিনতে পারবে না যুক্তরাষ্ট্র সরকারের সম্মতি ব্যতিরেকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, শিনজিয়াং ইউঘুর অটোনমাস রিজিয়ন সিকিউরিটি ব্যুরো সহ তালিকায় বর্ণিত সবাই চীন সরকারের অবদমন, নির্বিচার গণগ্রেফতার এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার দায়ে অভিযুক্ত বলে বিবেচিত। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শেফ আজ মঙ্গলবার মত প্রকাশ করেছেন, পররাষ্ট্র দপ্তর যে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডকে ট্রাম্প ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যেকার কথোপকথন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত না হওয়ার নির্দেশ দেয়, তারপর এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস বিধায়কেরা বিচার প্রক্রিয়ায় বাধাদানের দায়ে অভিশংসন বা ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতেই পারেন। শিফ সংসদ ভবন ক্যাপিটাল হিলে সাংবাদিকদের বলেন, এই সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে, তথ্য প্রমাণের উপস্থাপন করতে ব্যর্থতার দায় যে কংগ্রেসের কার্যকারিতা পালনের পথে অন্তরায়, এটাই আরও একটা প্রমাণ বিচার প্রক্রিয়া বাধাদানের চেষ্টা আমরা তাই মনে করি। ট্রাম্প পররাষ্ট্র দপ্তরের নির্দেশের পক্ষাবলম্বনে টুইট বার্তায় লেখেন, সন্ডল্যান্ড ওই পুরোদস্তুর যেনতানোভাবে সাজানো ক্যাঙ্গারু কোর্টে হাজির হলে কী বা হতো, ওখানে তো রিপাবলিকানদের কোনো অধিকারই স্বীকৃত নয়, সত্য মিথ্যে তো লোকচক্ষুর অন্তলারেই রয়ে যায় ওখানে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের 3টি কমিটির রুদ্ধদ্বার অধিবেশনে আজ মঙ্গলবার সন্ডল্যান্ডের হাজির হবার কথা ছিল, কিন্তু সন্ডল্যান্ডের উকিল বলেছেন, পররাষ্ট্র দপ্তরের নির্দেশ প্রশাসনের হুকুম অনুযায়ী কাজ করায় বাধ্য করেছে তার মক্কেলকে। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এবছর যৌথভাবে নোবেল জিতেছেন 3 বিজ্ঞানী। এরা হলেন জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলোর। আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পদার্থবিজ্ঞানে ওই 3 নোবেলজয়ীর নাম ঘোষণা করেছে। বিশ্বব্রহ্মাণ্ডের অভ্যুদয় এবং জ্যোতির্মণ্ডলে পৃথিবী গ্রহের অবস্থান এ বিষয়ে এঁদের আবিষ্কার গবেষণার স্বীকৃতিতে এঁরা এই নোবেল পুরস্কারে ভূষিত হলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ছে, জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারীদের ফাঁসি, বুয়েটের সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দাবি মানা না হলে বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এ সময় ভর্তি ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের 10 নেতাকর্মীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সন্ধ্যা 6টার দিকে উপাচার্য ডক্টর শামসুল ইসলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে এলে তুপের মুখে পড়েন। এক পর্যায়ে উপাচার্য বলেন, নীতিগতভাবে ছাত্রদের 8 দফা মেনে নিতে তার আপত্তি নেই, তবে এ নিয়ে কথা বলতে হবে। কিন্তু ছাত্ররা তার কথায় সায় না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের জম্মু ও কাশ্মীরে দীর্ঘ 2 মাসেরও বেশি পরে পর্যটকদের যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এখন তুলে নেওয়া হচ্ছে, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন, পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 10ই অক্টোবর বৃহস্পতিবার থেকে পর্যটকেরা ওখানে যেতে পারবেন। গত 2রা অগস্ট সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার কথা বলে প্রশাসন অমরনাথের তীর্থযাত্রীসহ সব পর্যটকদের অবিলম্বে জম্মু ও কাশ্মীর ছেড়ে চলে যেতে বলেছিল। তার 3 দিন পরেই কেন্দ্রীয় সরকার রাজ্যের বিশেষ মর্যাদা অবলুপ্তির কথা ঘোষণা করে এবং অভূতপূর্ব কঠোর বাধা নিষেধ আরোপ করে। দীর্ঘ 70 দিন পরে প্রশাসন পর্যটকদের জন্য কাশ্মীরের দরজা খুলে দেওয়ার কথা বললেও সর্বস্তরে বাধা নিষেধ উঠবে কিনা জানায়নি। ফলে পর্যটকেরা যদি বা ওখানে যেতে পারেন, নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন কিভাবে, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েই গেল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের 5 দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো আজ মঙ্গলবার শেষ হল। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
রাজধানী ঢাকায় আজ ভক্তরা দশমী পূজা এবং বিকালে বুড়িগঙ্গা নদীতে দেবী দুর্গার মূর্তি বিসর্জনের মাধ্যমে এবছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি টানেন। এবছর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সারা দেশে 31,000-এর উপর পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। বিজয়া দশমী উপলক্ষে মঙ্গলবার ছিল সরকারি ছুটির দিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজা উপলক্ষে পৃথক বার্তায় দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবরে জানা গেছে, আজ বিকেলেই ভক্তরা দেবী দুর্গার মূর্তি বিভিন্ন নদ নদী ও জলাশয়ে বিসর্জন দিয়ে দুর্গাপূজা সমাপ্ত করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার আরো গোটা দুই সংবাদ শিরোনাম। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ বিক্ষোভ ও সংশ্লিষ্ট সংঘাত সংঘর্ষে 100+ মানুষ এবং 6,000 লোক জখম হবার 1 সপ্তাহ পর সরকার বিরোধী প্রতিবাদী ও সংবাদ মাধ্যমের উপর পরিচালিত হামলার ব্যাপারে ধিক্কার ব্যক্ত করেছেন। ওই সংঘাত সংঘর্ষে লিপ্তদেরকে তিনি তস্কর এবং দুশ্মন বলে আখ্যায়িত করেছেন এবং সোমবারের টেলিভিশনে প্রচারিত ভাষণে এহেন বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সালি বলেন, অনেক হয়েছে ইরাকে, এই ধ্বংসযজ্ঞ রক্তক্ষরণ লড়াই আর সন্ত্রাসী তৎপরতা আর নয়। বাগদাদের সাদার সিটি মহল্লায় সোমবারের ওই প্রতিবাদী মোকাবেলা অভিযানে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের কথা স্বীকার করেছে সামরিক বাহিনী। আল কায়েদার দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান কর্তা ব্যক্তি আসেম ওমর এই গেল মাসে অন্যান্য আরও অনেকের সঙ্গে নিহত হন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা দ্য ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি প্রকাশ করেছে এই তথ্য। মঙ্গলবারের জারি করা বয়ানে বলা হয়, সাধারণত নেটো জোটের সংশ্লিষ্টতায় পরিচালিত অভিযান হিসেবে যা কিনা উল্লেখ করা হয়ে থাকে, তেমনই একটা অভিযানে ওমর নিহত হন হেলমান্ড প্রদেশের মুসা কালা অঞ্চলে। তখনই কিছু সংখ্যক পাকিস্তানি সহ বেশ কিছু লোককে গ্রেফতারও করা হয়। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশে শিশু ধর্ষণ, হত্যা ও গৃহকর্মী শিশুর ওপর অত্যাচারের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা ASD। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সম্প্রতি প্রকাশিত ASD-র এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, চলতি 2019 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে 496 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গত বছরের এ সময়ের তুলনায় 41% বেশি। সংস্থাটি এই পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে। বিশেষজ্ঞরা শিশু ধর্ষণ এবং নির্যাতন বৃদ্ধির মূল কারণ হিসেবে বিচারহীনতাকে দায়ী করেছেন। বিষয়টির উপর ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন ASD-র নির্বাহী পরিচালক জামিল হোসেন চৌধুরী। তাকে প্রশ্ন ছিল, আপনারা বলছেন গত বছরের তুলনায় এবছরের প্রথম 6 মাসে শিশু ধর্ষণের মাত্রা 41% বেড়েছে, শিশু ধর্ষণের ঘটনা কত কয়েক বছর যাবৎ এভাবেই বাড়ছে, এমনটা হওয়ার কারণগুলো কি?
কারণ আমরা বলেছি, একটা হলো বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, বিচার হচ্ছে না, মানুষ এক্সেম্পলারি পানিশন দেখছে না, এই জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরেকটা বড় কারণ হলো যে যারা এসব করছে, একদিকে সামাজিক অবক্ষয় কিন্তু একটা বিরাট অংশ, মানে নৈতিক এবং সামাজিক অবক্ষয়। এটা বিশেষ করে যে মোবাইলে পর্নোগ্রাফি অ্যাভেলেবল, শিশুদের হাতেও ফোন আছে, এটা একটা, এইগুলোর ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ নাই। যদি এখন ICT আইনে পর্নোগ্রাফি যেটা জানি মাত্রাটা এত বেড়েছে আজকাল, কিশোররাও এই ধরনের অপরাধ জড়িয়ে পড়ছে এবং বেশি শিকার হচ্ছে এগুলো শিশুদের উপরে। এবং দেখবেন যে স্কুলে ক্লাস 2-3 করে স্কুল এবং নিজের মাদ্রাসায় এই ধরনের ঘটনা করছে। আমার মনে হয় যে এইসব আধুনিক যে টেকনোলজি প্রভাব যেটা আছে, স্যাটেলাইটই বলেন আর মোবাইলই বলেন, সব প্রভাব আছে। এটা হলো আমাদের দেশে অপরাধীরা পার পেয়ে যায়, অপরাধীরা সহজে শাস্তি হয় না, খুব সতর্ক ভাবে বা একদম দৃষ্টান্তমূলক যে শাস্তি হওয়ার কথা সেটা খুবই কম। এবং আমরা এটাই বলছি যে অপরাধী যে দিত একদম তাড়াতাড়ি, খুব দ্রুত বিচারে তাড়াতাড়ি রায় হয়েছিল, সেগুলোর শাস্তি এখনো বাস্তবায়ন হয়নি। এই যে প্রক্রিয়া, এবং আরেকটা জিনিস হলো যে দেখা যাচ্ছে ওই প্রভাবশালীরা সবসময় যারা অধিকার প্রার্থী তাদেরকে দমিয়ে রাখে, যা তারা যাতে আদালতে থানায় না যায়, সেজন্য তারা চেষ্টা করে পয়সা দিয়ে বা সালিশ করে যেভাবেই হোক এটা যেন মামলার মধ্যে পড়ে যায় এবং ঘটনা যেন সামর্থ্য পড়ে যায়। অথচ ধর্ষণের বাংলাদেশের আইন হচ্ছে ধর্ষণের এইটা সালিশে বিচার করা যাবে না, এটা থানায় রিপোর্ট করতে হবে। তো এই অনেক কারণ আছে, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় একটা বিচার ভূমিকা পালন করতে পারে।
শিশু ধর্ষণ নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনা সমালোচনা হচ্ছে, ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে, কিন্তু এটা বন্ধ করা যাচ্ছে না, এর কারণ কি বলে আপনি মনে করছেন?
আমাদের দেশে এটা শুধু শিশু অপরাধের বিষয় না, সার্বিকভাবে বিচার ব্যবস্থা একটা সাংঘাতিক ভাবে ফ্লপ। এবং আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যে আদালতে প্রায় বোধ হয় 35 লক্ষের মতো মামলা ধরে যায়। তো সেই বিচার ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য এত মামলার জট, এগুলো যে সংকট বিচারক দরকার, ওনারা বলছেন, বিচারকরা বলছে আমাদের পর্যাপ্ত বিচারক নেই, এটা একটা কারণ হতে পারে। কিন্তু এটা কিন্তু ট্রেডিশনালি এইভাবেই, মানে এই যে বিচার প্রক্রিয়া ফ্লপ, এখানে অনেকের স্বার্থ জড়িত। ফ্লপ হলে যারা আইনজীবী তারা যত বেশি হাজিরা হবে তত বেশি বেনিফিট পাবে, যত জিজ্ঞাসিত হবে মামলা তত আইনজীবীদের লাভ বেশি। এখানে সবাই নিজের স্বার্থটাকে বড় করে দেখে, কেউ কিন্তু বিচার প্রক্রিয়া, বিচার প্রার্থী বিবেচনা, বিচার প্রার্থীকে তাড়াতাড়ি বিচারের নিশ্চয়তা দেওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে খুবই অভাব। এবং আপনার সব ব্যাপারেই দেখবেন যে বিচার ঝুলে থেকে বছরের পর বছর, এটা এই জন্য বিচার বিভাগও দায়ী, আর আমাদের যে আইন কানুন যে আছে, আইনের সব ব্যাপারে যত আইন আছে এটার বাস্তবায়নের ব্যাপারে যে কোনো একটা ডেডলাইন থাকবে, সরকারি নির্দেশনা থাকবে যে এতদিনের মধ্যে বিচার শেষ করতে হবে, এগুলো নাই, দায়বদ্ধতাটা নাই, দায়বদ্ধ না থাকার কারণে যে মামলা যেভাবে খুশি চলছে বছরের পর বছর, আর যারা ধনী তারা ওই চাপা ধামা চাপা দিয়ে রাখে, গরিবরা আদালতে করতে করতে পরে টাকা দেয়, তারা টায়ার্ড হয়ে যায়, তারা আর্থিক ভাবে তাদের সেই সচ্ছলতা নেই যে তারা মামলা চালিয়ে যাবে, তারাও হাল ছেড়ে দেয়, এইসব অনেক কারণ এটার পিছনে জড়িত।
এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার পরামর্শ কি?
একটা হলো যে শিশু, বিশেষ করে শিশু দত্তনের জন্য যে শাস্তি, এটাকে মৃত্যুদণ্ড একটা জরুরি, এটা এখন যেভাবে বাঁচে এটাকে অন্তত এটাকে লাগাম টেনে ধরতে হলে মৃত্যুদণ্ড। আরেকটা হলো যে আমাদের বিচার ব্যবস্থায় যেভাবে যে সাধারণ বিচার ব্যবস্থা, এইসব বিচার হবে না, এগুলোর জন্য স্পেশাল ট্রাইব্যুনাল লাগবে শিশুর মানে ধর্ষণের কারণে, এটা কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল মানে দ্রুত বিচার যাতে করা যায়, দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে, আর সেটাও যদি না করতে পারে সরকার তাহলে ডেডলাইন দিতে দিয়ে দিতে হবে, শিশু ধর্ষণ হলে এতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি, এইগুলো যদি একটা বাস্তবায়ন করা যায় এবং বিচার বিভাগের যে মামলার জট সেটার ব্যাপারে সার্বিকভাবেও সরকারের আরো দায়বদ্ধতা আছে, কি করলে মামলার জট আরো কমানো যাবে। আপনি জানেন যে আমরাও তো অনেক জায়গায় বিশেষ করে হাইকোর্টে আদালত দীর্ঘদিন বন্ধ থাকে, সেটা ব্রিটিশ আমল থেকে যদি চলে আসছে ওই সিস্টেম আমরা পরিবর্তন করলাম, কিন্তু আমরা মামলার জট কিন্তু জমাচ্ছি, কিন্তু আদালতে কাজ বন্ধ থাকে, বছরে কয়েকবারই ছুটি থাকে লম্বা লম্বা, তো এইসব একটা বড় ইয়ে, তো এইগুলো মনে হয় রিফর্ম করা দরকার, বিশেষ করে সংস্কার দরকার, বিচার ব্যবস্থার সংস্কার দরকার, আদালতের সংস্কার দরকার, আর থানায় যে মামলা যারা নেয় তাদের দায়বদ্ধতা আছে, তারাও মামলা প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয় নাই, সঠিকভাবে যে চার্জশিট দেওয়া সেটা সঠিকভাবে দেওয়া হয় না, ফাঁসি করতে যায় তখন দেখা যায় যে সঠিক বিচার প্রার্থীরা সঠিকভাবে বিচার পায় না, তো সরকারকে থানায় এবং বিশেষ করে যারা মামলা নিবে এই পুলিশ স্টেশন গুলোকে এই ব্যাপারে খুব সতর্কতা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে বিশেষ করে শিশু দর্শনের ক্ষেত্রে এবং মানুষকে জানাতে হবে সরকার কিন্তু কিছু শিশুর নির্যাতন বা শিশুর বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে প্রচুর আইন আছে, কিন্তু আইনে বাস্তবায়ন নাই এবং আইন সম্পর্কে মানুষ জানে না। আরেকটা জিনিস হচ্ছে যে আদালতে গরিবরা বিচার পাওয়ার জন্য সরকারের কিন্তু ফান্ড আছে, সেটার ব্যাপারেও সাধারণ মানুষ কিন্তু জানে না, সরকার গরিবদের আইনি সহায়তা দেয়, সরকারের জন্য ফান্ড আছে এবং এই ফান্ডের বেশিরভাগই টাকাই আপনার আনুষ্ঠান থেকে যায়, 80% টাকাই দেখা যায় আনুষ্ঠান থেকে, সরকার কিন্তু দিয়ে রাখছে, কিন্তু প্রচার প্রচারণা নাই, মানুষ জানতে পারে না এই জন্য, এবং আমাদের যারা আমরা যারা আছি সচিব সমাজে যারা আছি তাদেরকে আরো সচেতন হতে হবে, এ ব্যাপারে আরো বেশি আমাদের ভয়েস রেজ করতে হবে, আমরা যাতে সবাইকে জানাতে পারি যে এইসব নির্যাতন বন্ধ করা দরকার, তাদের দায়বদ্ধতা বাড়াতে হবে, সব মিলিয়ে আইনে থানার আমাদের সুশীল সমাজের সবাইকে দায়বদ্ধ হতে এবং সবাইকে এই ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তবেই আমাদের এইটা সম্ভব আর কি, নির্যাতন এগুলো বন্ধ করা।
বিশেষজ্ঞরা বলেছেন শিশু ধর্ষণ ও নির্যাতন রোধ করতে হলে সর্বাগ্রে বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা খবরেই শুনেছেন বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি মতিউর রহমান চৌধুরী।
মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যায় শোকে কাতর বাংলাদেশ। ফেসবুক টুইটারের মাধ্যমে ওয়েব দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই নির্মম হত্যাকাণ্ডের খবর। বিদেশি সংবাদ মাধ্যমেও খবরটি শিরোনাম হয়েছে। একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ফাহাদকে হত্যা করা হয় এমনটাই বলা হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে, ঘোষণা করেছে 8 দফা দাবি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারীদের ফাঁসি, বুয়েটের সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দাবি মানা না হলে বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এ সময় ভর্তি ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের 10 নেতাকর্মীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সন্ধ্যা 6টার দিকে উপাচার্য ডক্টর শামসুল ইসলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে এলে তুপের মুখে পড়েন। এক পর্যায়ে উপাচার্য বলেন, নীতিগতভাবে ছাত্রদের 8 দফা মেনে নিতে তার আপত্তি নেই, তবে এ নিয়ে কথা বলতে হবে, কিন্তু ছাত্ররা তার কথায় সায় না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জাতীয় অধ্যাপক মানিসুজ্জামান এই প্রতিনিধিকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনায় তিনি ব্যথিত, মনে কষ্ট পেয়েছেন। ফেসবুকে একটি স্ট্যাটাসের জন্য একজন ছাত্রকে প্রাণ দিতে হয়, এটা ভাবতেও কষ্ট হয়।
বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কথা চিন্তার স্বাধীনতা, বক্তব্য প্রকাশের স্বাধীনতার ক্ষেত্র, সেখানে ফেসবুকে আচ্ছা পোস্ট দেওয়ার জন্য একজনকে প্রাণ দিতে হলো, এটা ভাবতেই খুব কষ্ট হয়। এতে বোঝা যায় যে আমাদের মূল্যবোধ কিরকম সংকটের মধ্যে পড়েছে। এই ঘটনায় যারা দায়ী তাদের হয়তো শাস্তি হবে, কিন্তু সেটাই এই ঘটনা শেষ হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই মূল ব্যাধির উপশম হবে না। সেই জন্য আমি আহ্বান জানাবো শিক্ষকদের, অভিভাবকদের এবং সমাজের সকল স্তরের মানুষকে, আমরা সকলে মিলে যেন মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করি, তাহলে এই ধরনের অরাজক অবস্থার সম্মুখীন আর হতে হবে না।
বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেছেন, ফাহাদি সম্ভবত বাক স্বাধীনতার প্রথম শহীদ। বাংলাদেশ ভারতের সাম্প্রতিক চুক্তি নিয়ে রোববার বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এর জেরেই রাত 8টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ডেকে নিয়ে যায়। রাতভর তার উপর নির্মম নির্যাতন চালানো হয়। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর সিঁড়িতে ফেলে রেখে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ড সম্পর্কে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে একটু আগেই কথা বলেছেন আসানুল হক।
আপনি যখন প্রথম দেখলেন খবরটি, তখন আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ছিল?
মর্মাহত হয়েছি, বিস্মিত হইনি।
কেন
মর্মাহত হয়েছি,
বিস্মিত হননি কেন?
মর্মাহত হয়েছি, এরকম একটা সম্ভাবনাময় তরুণের জীবন অবসান ঘটল। শুধু সম্ভাবনাময় এই অর্থ নয় যে তিনি বুয়েটের ছাত্র, একজন তরুণ, যে কোনো তরুণ, যে দেশের প্রায় এক তৃতীয়াংশ হচ্ছে তরুণ, আমি মনে করি প্রত্যেকটা তরুণের সুযোগ এবং পরিস্থিতি তৈরি হলে তারা দেশ, জাতি এবং বিশ্বকে অনেক কিছু দিতে পারবেন, সেরকম একটা সম্ভাবনাময় তরুণের কেবল যে মৃত্যু ঘটলো তা মর্মান্তিক মৃত্যু ঘটলো, যে মৃত্যু অনিবার্য ছিল না, যে মৃত্যু আসলে সহজে এড়ানো যেত, সেইরকম একটা নির্মম নৃশংস, এই কারণে মর্মাহত। কিন্তু আমি বিস্মিত নই, আমি বিস্মিত নই এই কারণে এই ঘটনা কি প্রথম ঘটলো? বুয়েটেই তো এর আগে এরকম ঘটনা ঘটেছে, শুধু বুয়েট বলবেন কেন, সারা দেশ জুড়েই তো এরকম ঘটনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আমরা দেখতে সম্ভাবনাময় তরুণদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। একটা সরকারি ছাত্র সংগঠন কতটা নির্মম হতে পারে, ক্ষমতার মানে বলে অমানবিক হওয়ার কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালে, এবং রাষ্ট্র কতটা মানে সহ্য করছে, শুধু সহ্য করছে না, কার্যত আসলে তাদেরকে এক ধরনের ইম্পিউনিটি দিচ্ছে, যে কারণে বছরের পর বছর, এই একই ঘটনা ঘটছে। আগে কি ঘটেনি আমাকে বলবেন, হ্যাঁ আপনি ১০-১১ বছরের কথা বলছেন, আগেও ঘটেনি, আগেও ঘটেনি, কিন্তু আপনি দেখুন একটি সংগঠন, একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বলে পরিচিত একটি কথিত ছাত্র সংগঠন, যদি ছাত্র সংগঠন হইত তাহলে এই রকম আচরণ করতে পারত? গত ১১ বছরে আপনি দেখুন কত রকম ঘটনা, সে কারণে আমি বিস্মিত নই যে এই আচরণ করছে। এবং এই এই ধরনের পরিস্থিতি একদিনে তৈরি হয়নি, একদিনে, এবং এই দায়িত্ব কেবলমাত্র ছাত্র সংগঠনের কয়েকটি মানে যারা ওই 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 হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তাদের উপর দিই না, অবশ্যই তারা হত্যাকাণ্ডের দায় তাদেরকে নিতে হবে, কিন্তু এই দায় নিতে হবে রাষ্ট্রকে, সরকারকে, এই দায় নিতে হবে কন্ট্রাসিক দল, কারণ কি জানে এটা কেবল একটা মৃত্যুর ঘটনা, এটা অনেকগুলি ঘটনা, সেই কারণে আমি বিস্মিত হইনি, অনেকগুলি ঘটনার পরিণতি, এইটাই হচ্ছে মানে মানে একাধিক ভাবে আমাকে এক মানে বিস্মিত করে না আবার মর্মাহত হই, এই 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 অনুভূতির মধ্যে আমরা আছি।
এখন সরকারের পক্ষ থেকে আমরা জানি যে ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলছেন যে গুটি কয়েকের অপরাধের দায় পুরো সংগঠনের নয়। তিনি বলছেন, বলা হচ্ছে যে অপরাধীদের বিচার নিজস্ব গতিতে চলবে। সরকারের পক্ষ থেকে তো এতটুকুই বলা হচ্ছে।
কতবার বলা হয়েছে এই কথা হাসান? গত ১১ বছরে কতবার শুনেছেন? আপনি সাংবাদিকতা করেন, আমি সাংবাদিকতা করি, আমি সংবাদপত্র পড়ি, আপনাদের মতো সংবাদ মানে সংবাদ মাধ্যমে যারা আছেন তাদের মাধ্যমে খবর পাই, আমাকে বলুন কতবার, কতবার বলা হয়েছে, কেন সংগঠনের দায়িত্ব নেই বলুন, তারা সংগঠনের সদস্য ছিলেন না, তারা কি গত 2 বছর 3 বছর 5 বছর সংগঠনের সুবিধা নেননি? এই সংগঠন কি আওয়ামী লীগের সহযোগী সংগঠন নয়? সাংগঠনিক ভাবে কোটি কয়েক কথাটার অর্থ কি আমাকে একটু বলুন, কোটি কয়েক অর্থ বলতে জনাব ওবায়দুল কাদের কি মিন করে? একটা ঘটনা তো ঘটনা। তাহলে এই এইগুলি হচ্ছে ইম্পিউনিটির ব্যবস্থা করা, এইগুলি হচ্ছে ইম্পিউনিটির ব্যবস্থা করা। এইভাবে গত 11 বছর ইম্পিউনিটি তৈরি করা হয়েছে। আপনি এই কথা বলার মধ্যে কি মিস্টার ওবায়দুল কাদের, আমি দুঃখিত, আমি এইভাবে কথা বলতে চাই না, আমি অত্যন্ত মর্মাহত, আমি খানিকটা আবেগে আপনি বলতে পারেন, দেশ থেকে দূরে থাকলেও আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি যুক্ত দেখেছি, যত দূরেই থাকি এই অনুভূতিগুলো তো দূর করা যায় না। কিন্তু আমাকে বলুন যে একটি সংগঠন গত 11 বছর ধরে ঘটনার পর ঘটনা ঘটনার পর ঘটনা ঘটিয়ে যাবে এবং প্রতিবার সরকারের পক্ষ থেকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি যেই হন তিনি বলবেন এটা দুটি কয়লুকের দায়ী।
রিয়াজ ভাই, আপনি নিজেও একসময় ছাত্র রাজনীতি করেছেন, আজকে বাংলাদেশে এখনো ছাত্র রাজনীতি চলছে, কিন্তু পরিবেশটা আপনি যেমনটি বললেন যে শুধু ছাত্র না, শিক্ষকদের মধ্যেও যেই পরিমাণ পক্ষপাত দুষ্ট আচরণ লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবেশটাই এতটা বদলে গেছে, এই পরিস্থিতিতে ছাত্র রাজনীতি সেটা কি তাহলে অব্যাহত থাকা সম্ভব আপাতত মনে হয় আপনার?
অবশ্যই অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আসান, আপনি সাংবাদিকতা করেন, এই দেশে মিস্টার ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই গণমাধ্যম গুলোকে কি বলে, বলে হচ্ছে এনিমি অফ দ্য পিপল, তাই তো? এই সমস্ত বলে। এখন যদি আপনাকে আমি বলি, যদি আপনাকে আমি বলি যে যেহেতু সাংবাদিকতা আছে সেহেতু ফেক নিউজ তৈরি হচ্ছে, ফেক নিউজ মোকাবেলা করার উপায় হচ্ছে সাংবাদিকতাই বন্ধ করে দিচ্ছে, বলুন আপনি মানবেন? আপনি মানবেন না, আমি মানব না। দোষ হচ্ছে ফেক নিউজ যারা তৈরি করছে, যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে যাতে করে আমরা আস্থাটা হারিয়ে ফেলি গণমাধ্যমের। এই একই জিনিস আজকে যদি আপনি ছাত্র রাজনীতি বন্ধ করে দেন তাহলে কার জন্য বন্ধ করে দিচ্ছেন? যারা ক্ষমতায় আছেন তাদের সুবিধা দেওয়ার জন্য, কারণ তার রাজনীতি তো থাকবে। রাজনীতির বাইরে বাদ দিয়ে আপনি দেশ শাসন করতে চান, সেটা কি সম্ভব? ফলে যারা এটা বলছেন তারা আসলে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন। একটি সংগঠন বা একাধিক সংগঠন, এমনকি যদি সমস্ত ছাত্র সংগঠনও এই ধরনের সন্ত্রাসী তৎপরতায় যুক্ত হয়ে পড়ে, তারপরে আমি বলবো না ছাত্র রাজনীতি বন্ধ। কারণ কি জানেন, ছাত্রদের 18 বছর বয়সে যদি আপনি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেন, 300 জন পার্লামেন্ট সদস্য নির্বাচন করতে পারে, সেই অধিকার যদি আপনাকে সংবিধান দিয়ে থাকে, তাহলে আপনি তার উপর জোর করে রাজনীতি বন্ধ করতে পারেন না।
আবরারের বাবা যে মামলাটি করেছেন তিনি যেন সুষ্ঠু বিচারটা পান, সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ বা আপনার কি মনে হয়?
সুষ্ঠু বিচার নিশ্চিত করার উপায় হচ্ছে যে আপনি বিচার বিভাগের স্বাধীনতা এগুলি নিশ্চিত করার চেষ্টা করুন, দেখুন যে বিচার বিভাগ শেষ পর্যন্ত এটা তাদের যেই দায়িত্ব তারা পালন করছে, পুলিশের যেভাবে তদন্ত করার কথা সেভাবে পুলিশ তদন্ত করছে, সেগুলোর জন্য চাপ তৈরি করছে, এটা গণমাধ্যমের চাপ। এই গণমাধ্যম হিসেবে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশে যেহেতু গণমাধ্যমগুলোর উপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আরোপিত আছে এবং যেহেতু একদম এক ধরনের সেলফ সেন্সরশিপ গত কয়েক বছরে এমন ভাবে তৈরি হয়েছে যে যে কারণে আসলে রিপোর্টাররা প্রকৃতপক্ষে রিপোর্ট করতে পারেন কিনা এই নিয়ে আমার মনে সংশয় আছে। বলবেন যে হ্যাঁ চাপটা কোথায় দেখা যাচ্ছে না, সেলফ সেন্সরশিপ দেখা যায় না, তারা করছেন। তাহলে নিজে হিসেবে আপনাদের দায়িত্ব সংবাদপত্রগুলো গণমাধ্যমগুলো, বিশেষত আপনারা যারা বাইরে আছেন, ভয়েস অফ আমেরিকা বলুন, বিবিসি বলুন, অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়া বলুন, ফলো করুন, বোঝার চেষ্টা করুন যে আসলে কি হচ্ছে, এর কতগুলো অতীত ইতিহাস আছে এবং সেগুলো খুব ইতিবাচক নয়। আমরা দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে বিচার হয় না। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারবো, আপনি সাংবাদিকতা করেন, সাগর রুনির মামলার কথা শুধু স্মরণ করি, এটা সাংবাদিক হিসেবে এর বাইরেও আছে, এটা সবাই জানে, ধরুন এর বাইরেও আরো অনেক ঘটনা গণমাধ্যমের কাজ হচ্ছে সুষ্ঠু বিচারের পরিস্থিতি নিশ্চিত করা। তবে কি জানেন আসান, আপনি গোটা রাজনৈতিক পরিস্থিতি, অন্যান্য প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় টিকে থাকবে, একটি প্রতিষ্ঠান বিচার বিভাগ টিকে থাকবে, একটি প্রতিষ্ঠান অন্য চুক্তি, এরকম আশা করে না। সমস্যাটা রাজনীতি, এই রাজনীতির মূল জায়গায় আপনাকে মানে সেখানটা তুলতে হবে, গণমাধ্যম হিসেবে তুলতে হবে, সিভিল সোসাইটি হিসেবে তুলতে হবে, এবং ছাত্র তরুণদের এই প্রশ্নটা তুলতে হবে। এই প্রশ্নটা তোলাটাই এখন সবচেয়ে জরুরি।
ডক্টর আলী রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব ক্রিকেট। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। ভারত সহ বিশ্বের নানা স্থানে বাঙালি হিন্দু সম্প্রদায় উদযাপন করেছেন দুর্গাপূজা। আজ দশমী, দুর্গাপূজা এবং এর তাৎপর্য নিয়ে দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন তাহিরা কিবরিয়া।
দীপঙ্কর চক্রবর্তী, প্রথমেই আপনাকে বিজয়ার শুভেচ্ছা।
তাহিরা কিবরিয়া, তোমাকেও বিজয়ার শুভেচ্ছা, তোমাদের সবাইকে আসলে, এই যারা স্টুডিওতে আছো এবং যারা নেই আমার কথা শুনছো তাদের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা,
আমাদের শ্রোতারা যারা শুনছেন দূর দূরান্ত থেকে তাদের জন্য। আজ বিজয়া দশমী, চার দিনের দুর্গাপূজা শেষে আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। প্রথমেই আমরা জানতে চাইব আপনার কাছে যে বিজয়া দশমীর অর্থ বা এর তাৎপর্যটা কি।
বিজয়া দশমী কথাটা এসছে, বিজয়া আর দশমী দুটো আলাদা আলাদা। দশমীটা হচ্ছে যে কোনো এতে মাসটা দুটো ভাগে ভাগ করা থাকে, 15 দিন 15 দিন করে। এটা হচ্ছে দেবী পক্ষের শুরুর, যেটা মহালয়াতে পিতৃপক্ষ শেষ হয়েছে, যেটা অমাবস্যা দিয়ে পিতৃপক্ষ শেষ হয়েছে। এবারে লক্ষ্মী পুজোর দিন হবে পূর্ণিমা, সেটা হবে, সেটা চলছে দেবী পক্ষ। এই দেবী পক্ষতে যেটা দশমীর দিন মানে দশম দিন, সেটা হলো বিজয়া দশমী। এই বিজয়া কথাটা এসেছে দেবী দুর্গা অসুর মহিষাসুরকে, অর্থাৎ যেটাকে ইভিল পাওয়ার বলা হয় আসলে, এটা প্রতীক হিসেবে, সেই এভিল পাওয়ারকে দমন করেছিলেন, হনন করেছিলেন, সেই জন্য তার বিজয় উৎসবকে সূচনা করে এই বিজয়া দশমী। এটা হচ্ছে এটার অর্থ, তাহিরা কিবরিয়া।
আচ্ছা, তো ভারতের অন্য সব জায়গায় একই দিনে দশেরা পালিত হচ্ছে, এই যে দশেরা এবং দশমী, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য আছে, কোনো পার্থক্য আছে?
এটা খুব প্রশ্নটা খুব ভালো হয়েছে। আসলে ভারতের অন্যান্য জায়গায় যেগুলো দশেরা বলা হয় সেটা মূলত সেটা নর্থ ইন্ডিয়াতে মানে উত্তর ভারতের ব্যাপার। মানে রামচন্দ্র কথিত আছে, এটা কুরআনের কথায় রয়েছে, যে রামচন্দ্র যখন রাবণকে বধ করতে যান, রাবণ তার স্ত্রী সীতাকে মানে রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন বলে রাম রাবণকে হত্যা করবেন বলে ঠিক করেছেন, কিন্তু যদি না পারেন, রাবণের নানান রকমের মানে রাক্ষস হিসেবে অসুর হিসেবে দারুণ সব ক্ষমতা রয়েছে, তাই দেবী দুর্গাকে তিনি অকাল বোধন করলেন। অকাল বোধন মানে অকালে, এই সময়টাতে দেবী দুর্গার পুজো হওয়ার কথা না, তাও রামচন্দ্রের আহ্বানে তিনি এলেন, পুজোয় সাড়া দিয়ে তাকে বর দিলেন যে হ্যাঁ তুমি অসুর নিধন করতে পারবে। এই যে ওই সময়টা, সেই যতদিন ধরে উনি রামচন্দ্র বন্দনা করছেন দেবী দুর্গাকে, এবং দেবী দুর্গার এটা নবরাত্রি বলে, 9টা রাতে তার 9টি রূপে দেবী দুর্গা ভক্তের কাছে আসেন, এবং সেই 9টি রূপের মধ্যে সবটাই শক্তি রূপ। দুর্গা হচ্ছে তার কালমিনেশন পয়েন্ট, মানে যেটা আর কি দুর্গা দিয়ে তিনি মহিষাসুর কে বধ করছেন। সেই জন্য এখানে যেহেতু রামচন্দ্রের ওপর হিন্দুদের একটা বড় অংশের রামচন্দ্রের ওপর ভক্তিটা একটু বেশি, অন্যান্য অংশের থেকে, ভারতের অন্যান্য জায়গার থেকে। সেই জন্য দশেরাটা করা হয় যে যেই দিন উনি রাবণ বধ করলেন, এটা একটা প্রতীক হিসেবে একটা রাবণের একটা মূর্তি করা হয়, অনেক উঁচু একটা মূর্তি, এবং সেখানে রাম আর রাবণের মূর্তিতে এসে রাম আর লক্ষণ সেই তীর দিয়ে আগুন ছুড়ে বাজি পুড়িয়ে দেন এবং সেটা ওই মূর্তিটা জ্বলে পুড়ে যায়। সেটা হলো একটা প্রতীক যে রাবণ বধ হলো। এই ব্যাপারটা হচ্ছে দশেরা। আর তার আগে নবরাত্রির সময় তারা সবাই খুব পবিত্র ভাবে থাকেন, উপোস করেন এবং একটা ব্রত পালনের মতন আর কি করে তারা নিরামিষ খান এই সময়টাতে, একদম আলাদা রকম। কিন্তু দুর্গাপূজার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সেটা আমি বলছি তাহিরা কিবরিয়া, এটা এই হিসেবে হলো।
আচ্ছা, তো দুর্গাপূজা শুধুমাত্র বাঙালি হিন্দুদের উৎসব হয়ে উঠলো কেন, মানে কিভাবে এটা হলো? এবং আমরা জানি যে কলকাতায় এখন জমজমাট অবস্থা, সে সম্পর্কেও যদি বলেন।
হ্যাঁ, কলকাতায় জমজমাট মানে কলকাতা তো একেবারে মানে যাকে বলে সবচেয়ে বড় পয়েন্ট, যেখানটায় সবচেয়ে বেশি জমজমাট পুজো হয়, সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ পুজো হয় এবং সারা ভারত থেকে সারা পৃথিবী থেকে টুরিস্টরা আসেন। একটা কথা এখানে বললে বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না, রোকেয়া, এবারে তো রোকেয়া হায়দার বাংলা সার্ভিসের চিফ, তিনি তো গেছেন ঢাকায়, তার কথা ছিল, আমরা বলেছিলাম যে আপনি কলকাতায় আসছেন না কেন, বললো যে আমি তো কলকাতায় আসা ঠিকই করে ফেলেছিলাম, কিন্তু এই সময় পুজো চলবে, আমি নড়াচড়া করতে পারবো না, ফলে আমি যদি হোটেলেই আটকে থাকি তাহলে আর লাভটা কি হবে, তাই এবারে আর কলকাতায় যাচ্ছি না। এবং এইটা এইটা কিন্তু সত্যি একেবারে খাঁটি কথা বলেছে রোকেয়া, মানে রোকেয়া তো বাইরে থেকে এসে বেরোতে পারবে না, আমরা আমরা যে কলকাতায় থাকি আমরাই বেরোতে পারছি না, এটা এখন খারাপ যে
সেই তো পাড়ায় 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 পুজো হয়, সে পাড়ায় পাড়ায় পুজো হয়,
বিশাল বিশাল পুজো, বিরাট টাকার ব্যাপার, মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ একটা পুজোতে। কিন্তু এটা বাঙালি হিন্দুদের উৎসব কেমন করে হয়ে উঠলো সেটা একটুখানি বলা দরকার। সেটা হচ্ছে যে বাঙালি হিন্দুরা এটাকে মনে করেন যে এটা দুর্গাপুজোটা শুধুমাত্র মায়ের পুজো নয়, মানে মা হচ্ছে দুর্গা, তিনি আবার মেয়েও, মানে বাঙালি বাড়িতে তিনি আমাদের প্রত্যেকের পরিবারের মেয়ে, তিনি থাকেন কৈলাসে, তার শিবের সঙ্গে ওখানে থাকেন কৈলাসে, সন্তান সন্ততিদের নিয়ে, পুত্রকন্যাদের নিয়ে, সদস্যদের নিয়ে তিনি বছরের এই কটা দিন বাপের বাড়িতে বেড়াতে আসেন। এখন বাপের বাড়িতে বেড়াতে আসেন মানে বুঝতে পাচ্ছেন যে ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে। হ্যাঁ, সেই জিনিসটা বাঙালিদের কাছে এই জিনিস, এটা শুরু করেছিলেন বাঙালি কয়েকজন জমিদার, তাদের প্রচুর টাকা ছিল, তারা প্রথম পুজো শুরু করেছিলেন এইভাবে যে সেই উপলক্ষে প্রচুর খাওয়া দাওয়া, ভালো ভালো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পোশাক, ঈদে যেমন নতুন পোশাক পরেন মুসলমানরা, এখানে তেমন পুজোর সময়, দুর্গাপুজোর সময় নতুন পোশাক পরা হয়, নতুন পোশাক নিয়ে দেওয়া হয়, লেনদেন করা হয়, বাড়ির ছোটদের দেওয়া হয়, বড়দের প্রণাম করা হয়, তারপরে পুরো ব্যাপারটা একটা বিরাট একটা উৎসবের রূপ নেয় এবং খাওয়া দাওয়া এই সেই সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। আর আজকাল যেটা হয়েছে সেটা তো এক একটা পুজো, ওই যে বললাম লক্ষ কোটি টাকার খেলা, সেখানে পুজোর থেকে মানে কে কত বেশি দেখাবে, এবারে তো শুনছি 50 কিলো সোনা দিয়ে একটা প্রতিমা তৈরি করা হয়েছে, এইসব অদ্ভুত রকমের ব্যাপার কেমন করে চলে আমি জানি না, কিন্তু 50 কিলো সোনা, 50 কিলোগ্রাম সোনা দিয়ে একটা মূর্তি করা এবং সেটার পাহারা দেওয়া, মানে আমি ভাবতে পারছি না যে এই ধরনের মনোবৃত্তি বাঙালির হলো কেমন করে বা কেন
এত টাকাই বা কোথা থেকে আসলো। সে যাই হোক, দীপঙ্কর চক্রবর্তী, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো ভারতের নানা রাজ্যে এত ধর্মের মানুষ, এত বর্ণের মানুষ রয়েছে, কিন্তু বাঙালির দুর্গাপূজাকে সরকারিভাবে ইউনেস্কোর কাছে ভারতের বৃহত্তম উৎসব হিসেবে সুপারিশ করা হয়েছে। তো এটা কেন এবং কিভাবে হচ্ছে বা এতটুকু কত দূর গড়াচ্ছে এই ব্যাপারটি?
হ্যাঁ, এটা তো সুপারিশ করা হয়েছে ইউনেস্কোর যে ঐতিহ্য রক্ষা কমিটি, যেটাকে মানে হেরিটেজ কমিটি বলে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এটার কারণটা হচ্ছে এটা তো মানে পশ্চিমবঙ্গ থেকে এটা যায়নি, এটা গেছে ভারতের কেন্দ্রীয় সরকার এইটা করেছে যে পুরো ভারতের মধ্যে সবচেয়ে বড় উৎসব, বৃহত্তম উৎসব হিসেবে এটাকে ধরা হয়েছে। এবং সেটা এই জন্য ধরা হয়েছে যে এটার মধ্যে কিন্তু এখন দুর্গাপূজার মধ্যে শুধুমাত্র ধর্মীয় উৎসব এটা নয়, এটা বিরাট একটা সামাজিক উৎসব। যেই কারণে এই সামাজিক উৎসব বলেই সব জাতি ধর্মের মানুষ এটাতে যোগ দিতে পারেন, কোনো বাধা নেই। এই কারণে ভারত সরকার এটাকে মনে করছেন যে এমন একটা উৎসব যেটাতে ভারতের সব জাতির মানুষ ধর্ম, জাতি, বর্ণ, ভাষা সব ভুলে একত্রিত হতে পারেন, সেইটাকে, এবং এত বড় মাপে এই পুজোটা, দুর্গাপুজো যেটাকে দুর্গোৎসব বলা হয়, সেটা এত বড় মাপে, চার দিন পাঁচ দিন ধরে আগে হতো, এখন তার আগে এবং পরে মিলে সেটা সাত আট দিনে গিয়ে দাঁড়িয়েছে। এত বড় একটা উৎসব, এত লোকের সমাগম, সারা ভারত থেকে সারা পৃথিবী থেকে লোক আসছে এখানে দেখতে, এবং তারা আনন্দ করছে, তাদের মধ্যে অবাধ মেলামেশা হচ্ছে, এইটাকে স্বীকৃতি দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার, যার জন্য এই ইউনেস্কোর হেরিটেজ কমিটির কাছে সুপারিশ করা হয়েছে যে এইটাকে ভারতের বৃহত্তম উৎসব হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এটা কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, এবং এটা কতদূর যাবে সেটা হেরিটেজ কমিটি ঠিক করবে, তবে হওয়ার খুব একটা সুযোগ রয়েছে। কারণ হচ্ছে যে সত্যিকারেরই ভারতে আর কোথাও কোন রাজ্যে কোন শহরে আর কোন উৎসব এত বড় মাপের হয় না।
অন্তত 50 কিলো সোনা দিয়ে প্রতিমা গড়ার এই যে রেকর্ড, এটা কিন্তু আগে শুনিনি। সে যাই হোক,
এটা তো এখানে বলে, এটা এখানে বলে, কিন্তু দক্ষিণ ভারতে কিছু কিছু মন্দির আছে,
মন্দিরে আছে, রাখা আছে, সেই তো,
কিন্তু 50 কিলো নয়,
আরো অনেক কিলোর আছে, কিন্তু
হ্যাঁ সোনা
সেটা তো, হ্যাঁ দেবী তো সেখানে আছে, হ্যাঁ সেখানে রয়েছে, কিন্তু দুর্গাপূজার জন্য করা এটা মনে হয় একটু নতুনত্ব আছে,
নতুনত্ব, এবং এটা মানে যারা একটু রুচিবান তারা, তাদের কাছে এটা খুব কুৎসিত প্রদর্শন মনে হচ্ছে।
বিজয় ছোট করে শেষ করার আগে দীপঙ্কর চক্রবর্তী, একটু জানতে চাচ্ছি যে বিজয়া দশমীর কয়েকটি প্রথা বা রীতি যেগুলো অনেকেই জানেন না বা অজানা অনেকের কাছে, সে সম্পর্কে যদি একটু ছোট করে বলেন।
বিজয়া দশমীর প্রথম প্রাথমিক রীতিটা বলে দিই, সেটা আমাদের মুসলমান ভাই বোনেরা ওটা খুব ভালো বুঝতে পারবেন, যে এই এইটা একটা মিলনোৎসব হিসেবে, যেমন ঈদের পর যেমন সবাই কোলাকুলি করে, খাওয়া দাওয়া করে, মিষ্টিমুখ করেন, ঠিক সেরকম ভাবে বিজয়া দশমীর পর ছেলেরা সব কোলাকুলি করে, একদম ঠিক ওই রকম ভাবে কোলাকুলি করে, বড়দের গিয়ে প্রণাম করে, এবং বড়রা ছোটদের মিষ্টি খাওয়ান, ছোটরাও বড়দের বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে যান। বিজয়া দশমী উপলক্ষে প্রত্যেকের সঙ্গে দেখা করাটা এটা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে, এটা একটা প্রথা যে সবাই বিজয়া দশমীর শুভেচ্ছা জানান, সঙ্গে সঙ্গে না যেতে পারলে অন্তত টেলিফোনে বা চিঠিতে বা কার্ডে, এই জিনিসটা বছরে অন্তত একবার আর কিছু না হোক একটা সবার সঙ্গে মেলামেশায় সবার সঙ্গে যোগাযোগ রাখা, এটা একটা বড় ব্যাপার। আর বিজয়া দশমীর পর বোধে নবমী চলে যাওয়ার পরেই মানে বাঙালিরা একটু দুঃখে থাকে যে নবমী নিশি কেন হইলি ভোট বলে একটা গানও আছে, মানে তুই আর আর একটু থাকতে পারলি না, তাহলে তো মা দুর্গা আরো কদিন আমাদের সঙ্গে থাকতে পারতো, নবমী নিশি যেই ভোর হয়ে গেল সঙ্গে সঙ্গে বিজয়া দশমী পড়ে গেল, আর মা দুর্গাও কৈলাসে চলে যাবে তার শ্বশুর বাড়িতে, তাহলে আর আমরা আবার এক বছর পরে তার সঙ্গে দেখবো, তার সঙ্গে দেখা হবে, তো ফিরে এসো আবার দেখা হবে এই মা, এই বলে বিদায় জানানো হয়।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে আরো একবার বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রোতা বন্ধুদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, এবং মনের এবং বাইরের অসুর আমরা যেন নিজেরাই ধ্বংস করতে পারি, বিশেষ করে আপনাদের মতন যারা নারী শক্তির প্রতীক তাদের কাছে আমাদের এই প্রার্থনা।
ধন্যবাদ।
রবিবার হোয়াইট হাউস ঘোষণা করে যে যুক্তরাষ্ট্রের সৈন্যদল উত্তর সিরিয়া থেকে সরে যাবে, যেহেতু তুরস্ক সেখানে সামরিক আক্রমণে অগ্রসর হয়েছে। ভয়েস অফ আমেরিকার পেন্টাগন সংবাদদাতা কার্লা ব্যাবের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
রবিবার হোয়াইট হাউসের ঘোষণা যে তারা যুক্তরাষ্ট্রের সৈন্যদল উত্তর সিরিয়া থেকে সরিয়ে নেবে কারণ তুরস্ক সেখানে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছে, এই সিদ্ধান্তের নিন্দা করেছে কংগ্রেস এবং পেন্টাগনের কাছে এর ব্যাখ্যা চেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে বলেন,
We've been in Syria for many years. You know, Syria was supposed to be a short-term hit. Just a very short-term hit and we were supposed to be in and out.
তিনি বলেন, আমরা অনেক বছর ধরেই সিরিয়াতে রয়েছি, সেখানে আমাদের খুব অল্প সময়ের জন্য থাকার কথা ছিল।
কুর্দি মিত্রদের বলা হয়েছিল যুক্তরাষ্ট্র সিরিয়াতে থাকবে যাতে তুরস্ক আক্রমণ করতে না পারে। তারা এখন মনে করছে তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তাল আবিয়াদের বাসিন্দা আলী ওসমান বলেন,
যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বরাবরের মতোই বিশ্বাসঘাতকতা করছে, আমাদের বিক্রি করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র নিরাপত্তা আশ্বস্ত করার পর কুর্দি বাহিনী উত্তর সিরিয়াতে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সেখান থেকে তুলে নেয়। এখন স্থানীয়রা উৎকণ্ঠায় রয়েছে, তাদের ধারণা আগের তুরস্ক আক্রমণে অন্যান্য সিরীয়দের যেই অবস্থা হয়েছিল তাদেরও ওই একই পরিণতি হবে। তাল আবিয়াদের বাসিন্দা আমিনা ওসমান বলেন, অনেক মানুষ মেরে ফেলা হয়েছে, নারীদের অপহৃত করা হয়েছে, বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তুরস্ক সেখানে অমানবিক আচরণ করেছে এবং আমাদের ভয় এখানেও তাই করবে তারা। ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয়েই এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সেনেটর লিন্ডসে গ্রাহাম টুইটারে লেখেন, কুর্দিদের পরিত্যাগ করে আমরা ভয়ঙ্কর একটি সংকেত দিয়েছি যে যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে অনির্ভর। ব্রুকিংস ইনস্টিটিউশনের মাইকেল ওহানন বলেন,
Mr. Trump seems to sometimes lose patience or attention in regard to sustaining the victory and we've often had
তিনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিজয় ধরে রাখার জন্য কোন কোন সময় অধৈর্য হয়ে পড়েন। আগে আমরা অনেক কষ্ট করে মধ্যপ্রাচ্যে সাফল্য অর্জন করেছি কিন্তু সেই সাফল্য ধরে রাখতে পারিনি।
এই বিষয়ে পেন্টাগনের অবস্থান ঠিক স্পষ্ট নয়, কেননা তারা আজ জানিয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর সিরিয়াতে তুরস্কের আক্রমণকে সমর্থন করে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগের সিদ্ধান্ত থেকে একটু সরে এসেছেন। তিনি টুইটারে হুঁশিয়ার করে লেখেন, তুরস্ক যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। ব্রুকিং ইনস্টিটিউশনের মাইকেল ওহানন আরো বলেন,
I don't think we're in a great place to be trading threats with Turkey about how we're all going to retaliate against each other.
বলেন, আমার মনে হয় না আমরা সেই অবস্থানে রয়েছি যে একে অপরকে হুমকি দেব। সহযোগিতার মাধ্যমে নিজেদের পার্থক্য প্রশমিত করে কাজ করাটাই এখন সবচাইতে বেশি প্রয়োজন।
পেন্টাগনের কর্মকর্তারা উদ্বিগ্ন যে বর্তমান মতানৈক্যের সুযোগ নেবে তুরস্ক কুর্দি ও যুক্তরাষ্ট্রের শত্রু ইসলামিক স্টেট।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো নিশ্চয়ই জানো যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানে আমরা মূলত ঠিক কোন বিষয়ে আলোকপাত করে থাকি।
হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা সংবাদ মাধ্যমে ব্যবহৃত ইংরেজি শব্দ বিশেষত আমেরিকান ইংলিশ ওয়ার্ডসগুলো নিয়েই আলোচনা করছি।
হ্যাঁ, ঠিক বলেছ, কারণ এই সব শব্দ সংবাদ বুঝতে কিংবা সংবাদ লিখতে সাহায্য করে।
তাহলে এই সপ্তাহে আমরা কোন শব্দটি শিখছি?
আজকের শব্দটিও কিন্তু প্রায়ই খবরে শোনা যায় আর এই শব্দটি হচ্ছে ড্রোন।
ড্রোন, এই শব্দটা তো বেশ শোনাই মনে হচ্ছে, মানে কিন্তু এর মানেটা ঠিক বুঝিনি।
আচ্ছা, এই শব্দের অর্থ বোঝার আগে এসো শোনা যাক 2014 সালের একটি খবর।
Speaking to U.S. senators, CIA Director John Brennan had to answer many questions when he was nominated for the job.
এবার বলো তো সাবিনা, এই বাক্যে ঠিক কি বুঝতে পারলে?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এই বাক্যের মানে হবে এরকম যে যুক্তরাষ্ট্রের সেনেটরদের উদ্দেশ্যে সিআইএ এর পরিচালক জন ব্র্যাননকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয় যখন তাকে এই কাজের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।
হ্যাঁ, আক্ষরিকভাবে তোমার অনুবাদটা একদম ঠিক হয়েছে, তবে বাক্যটা আরেকটু গুছিয়ে বললে কিন্তু ভালো হতো।
আচ্ছা, কেমন?
এই যেমন ধরো বাক্যটা এইভাবেও বলা যায় যে জন ব্রেননকে যখন ওই কাজের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল তখন যুক্তরাষ্ট্রের সেনেটরদের উদ্দেশ্যে সিআইএ এর পরিচালক জন ব্রেননকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল।
হ্যাঁ, এখন এই বাক্যটি বেশ গোছানো মনে হচ্ছে।
হ্যাঁ, এবার তাহলে শোনা যাক পরের বাক্যটি।
Democrats repeatedly questioned Brennan about the U.S. government's use of armed, unmanned aircraft known as drones.
Democratra barbar John Brennan ke proshno kore je Juktorashtra sarkarer shoshostro manobbihin biman byabohar korar somporke jake kin amra drone bolchi.
Ba ekhon tahole drone shobdo ta shongha tumi nijei to peye gele.
হ্যাঁ, তার মানে ড্রোন হচ্ছে এমন এক ধরনের বিমান যার মধ্যে কোনো মানুষ থাকে না।
ঠিক বলেছো, এবং এই ড্রোন সম্পর্কে এসো শোনা যাক আরো একটি ব্যাখ্যা।
Drones are planes flown by people in another location.
এবার বলো তো সাবিনা, এই বাক্যের মানেটা?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে বলা হচ্ছে যে ড্রোন হচ্ছে এক ধরনের বিমান যা লোকজন অন্যত্র নিয়ে যায়, নিয়ে যেতে পারে। তবে আমি কিন্তু এই কথাটা পুরোপুরি বুঝিনি।
কোন কথাটা বলো?
হ্যাঁ, এই যে একটু আগে আমরা জানলাম যে ড্রোন হচ্ছে মানুষবিহীন বিমান, তা আবার বলছে যে ড্রোন হচ্ছে এক ধরনের বিমান যা লোকজন অন্যত্র নিয়ে যেতে পারে।
হ্যাঁ, ঠিকই বলেছো, এটা খানিকটা বিভ্রান্তিমূলক। তবে এখানে লোকজন বলতে খুব সাধারণ অর্থে বোঝানো হয়েছে, কিন্তু লোকজনই যে ড্রোন চালায় তা নয় কিন্তু। আর মানুষবিহীন বলেই ড্রোন এমন সব জায়গা ব্যবহার করা হয় যেখানে বিপদের আশঙ্কা প্রচুর। শোনা যাক তাহলে এই কথাগুলো ড্রোন সম্পর্কে।
They have been used by the United States against terrorists in places that are difficult for soldiers to reach.
Americans are debating how drones should be used.
এখন তাহলে সাবিনা, এই সহজ বাক্যের বাংলাটা তুমি নিশ্চয়ই বলতে পারবে?
হ্যাঁ, তো এর অর্থ হলো যুক্তরাষ্ট্র এই ড্রোন ব্যবহার করেছে সেই সব জায়গায় যেখানে সৈন্যদের পৌঁছানো কঠিন।
মানে তুমি এভাবেও বাক্যটা সাজিয়ে বলতে পারো যে এই ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র সেই সব জায়গায় যেখানে সৈন্যদের পৌঁছানোটা সহজ নয়।
আচ্ছা,
তাহলে বাক্যটা আরো খানিকটা সহজ হয়। এবার পরের বাক্যটা, ইংরেজি বাক্যটা এরকম, Americans are debating how drones should be used.
আচ্ছা, আমার তো মনে হয় মানে সহজই হবে বাক্যটা অর্থ, মানে ড্রোন কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে আমেরিকানরা বিতর্ক করছে।
আসলে হ্যাঁ, ডিবেটিং শব্দের আক্ষরিক অর্থ ঠিকই আছে, বিতর্ক করা, সেটা তোমার ঠিক অনুবাদ হয়েছে। কিন্তু আমেরিকানরা ভাবছে বা এই নিয়ে ভাবনা চিন্তা চলছে এটা বললেও কিন্তু ভুল হতো না।
আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু এই যে ড্রোন শব্দটির বাংলা অর্থটা কি হবে?
সত্যি কথা বলতে কি, ড্রোনের বাংলা কোনো শব্দ নেই, অন্তত এই পর্যন্ত নেই। ড্রোনের অর্থটা ব্যাখ্যা করে বুঝিয়েছিল একটু আগেই বলা হয়েছিল যে ড্রোন হচ্ছে মানুষবিহীন বিমান।
জি,
তবে এক শব্দে ড্রোন শব্দটাই বেশি প্রচলিত, কারণ সংবাদে তো অত বড় করে বলা যাবে না, কাজেই ড্রোন শব্দটাই
সবচেয়ে বেশি প্রচলিত। জি, এবার বুঝতে পেরেছি।
ঠিক আছে, তাহলে এবার আমাদের এই অনুষ্ঠান থেকে ওঠার সময় হয়ে এলো। আর ওঠার আগে যথারীতি আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েব পেজে আর ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
নিউজ ওয়ার্ডসের আজকের এই আয়োজন শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একগুচ্ছ শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
হংকংয়ের নির্বাহী কর্তৃপক্ষ ক্যারি ল্যাম বলেছেন যে গণতন্ত্রকামী প্রতিবাদীদের মোকাবেলা করতে চীনের মূল ভূখণ্ডের কাছ থেকে সাহায্য প্রার্থনার সম্ভাবনা তিনি নাকচ করছেন না। বলেন তবে হংকংয়ের নিজের থেকেই একটা নিষ্পত্তির অন্বেষা চালানোই বাঞ্ছনীয়, এটাও তিনি মনে করেন দৃঢ়ভাবে। বলেন কেন্দ্রীয় সরকারের মতো এটাই যে হংকংয়ের নিজেরই সমস্যার নিষ্পত্তির চেষ্টা চালানো উচিত, তবে পরিস্থিতি যদি খুবই খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে বিকল্প কোনো পন্থা অবলম্বনই অগ্রাহ্য হবে না। চীন যুক্তরাষ্ট্র যে চীনের 28 সংখ্যক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিচালিত কথিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে, তাতে আপত্তি জানিয়েছে আজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ সাংবাদিক অবহিতকরণ এক সমাবেশে বলছেন, ট্রাম্প প্রশাসনের এহেন পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়াবলীর লঙ্ঘন ঘটায়। ওই তালিকাভুক্ত গোষ্ঠীগুলো এখন আর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তিক যন্ত্রাংশ এবং খণ্ডাংশ কিনতে পারবে না যুক্তরাষ্ট্র সরকারের সম্মতি ব্যতীত রেখে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শেফ আজ মঙ্গলবার মত প্রকাশ করেছেন, পররাষ্ট্র দপ্তর যে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডকে ট্রাম্প ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যেকার কথোপকথন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত না হওয়ার নির্দেশ দেয়, তারপর এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস বিধায়করা বিচার প্রক্রিয়ায় বাধাদানের দায়ে অভিশংসন বা ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতেই পারেন। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এবছর যৌথভাবে নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী, এরা হলেন জেমস পিবলস, মিশেল মেয়র ও দিদিরি কোয়েলোস। আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের পদার্থবিজ্ঞানে ওই তিন নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে। বিশ্বব্রহ্মাণ্ডের অভ্যুদয় এবং জ্যোতির্মণ্ডলে পৃথিবী গ্রহের অবস্থান এ বিষয়ে এদের আবিষ্কার গবেষণার স্বীকৃতিতে এরা এই নোবেলে ভূষিত হলেন। এবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বিক্ষোভ ও সংশ্লিষ্ট সংঘাত সংঘর্ষে শতাধিক মানুষ নিহত এবং 6,000 লোক জখম হবার এক সপ্তাহ পর সরকার বিরোধী প্রতিবাদী এবং সংবাদ মাধ্যমের উপর পরিচালিত হামলার ব্যাপারে ধিক্কার ব্যক্ত করেছে। আল কায়েদার দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান কর্তা ব্যক্তি আসিম ওমর এই গেল মাসে অন্যান্য আরও অনেকের সঙ্গে নিহত হন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা দ্য ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি প্রকাশ করেছে এই তথ্য। মঙ্গলবারে জারি করা বয়ানে বলা হয়, সাধারণত নেটো জোটের সংশ্লিষ্টতায় পরিচালিত অভিযান হিসেবে যা কিনা উল্লেখিত হয়ে থাকে, তেমনই একটা অভিযানে ওমর নিহত হন হেলমান্ড প্রদেশের মুসা কালা অঞ্চলে। তখনই কিছু সংখ্যক পাকিস্তানি সহ বেশ কিছু লোককে গ্রেফতারও করা হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, আমাদের প্রকৌশলী ছিলেন শাওগাং ছাং। আমি সাবরিনা চৌধুরী আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.